বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 29 জুন, 15 আষাঢ় এবং ফার্সি 8 থিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা birdstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবরটি, সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেনে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে ইভিএম প্রসঙ্গে ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিক্রিয়া নিয়ে ঢাকার প্রতিবেদন থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর থাকবে ইমাম জাওয়াদ আলাইহিসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। তারপর রয়েছে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যায় এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তুর্কমেনিস্তানে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। সমস্ত আপত্তি তুলে নিয়েছে তুরস্ক, সুইডেন ও ফিনল্যান্ডের সামনে ন্যাটো জোটে যোগদানের পথ খুলে গেছে। বাংলাদেশের আশুলিয়ায় একজন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুল ছাত্রের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং ইসলাম বিদ্বেষী নূপুর শর্মার সমর্থক কানহাইয়ালাল তেলিকে হত্যার ঘটনায় ভারতের রাজস্থানে ক্ষোভের সৃষ্টি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর কৌশল ঠিক করবে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি আজ সকালে সাংবাদিকদের একথা জানান। এরই মধ্যে তিনি আশখাবাদ পৌঁছেছেন এবং সম্মেলন শুরু হয়েছে। কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর সরকার প্রধানদের ষষ্ঠ সম্মেলন এটি। প্রেসিডেন্ট রাইসি আরও বলেছেন, কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো ছাড়াও এই অঞ্চলের সব দেশের মধ্যে পরিবহন, কাস্পিয়ান সাগরের সম্পদ ব্যবস্থাপনা এবং এই অঞ্চলে বিদেশিদের উপস্থিতির বিরুদ্ধে সহযোগিতা প্রতিষ্ঠা খুবই জরুরি। শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ কয়েকটি দেশের নেতার সঙ্গে বৈঠক করেছেন। গত বছরের আগস্ট মাসে প্রেসিডেন্ট রাইসি ক্ষমতায় আসার পর এটি হল পুতিনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক। এদিকে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে গতকাল সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকারের সদিচ্ছা থাকলে দোহায় শুরু হওয়া আলোচনা থেকে একটি চুক্তি বের করে আনা অসম্ভব কিছু নয়। ইরান নিজের রেড লাইনগুলো থেকে সরে আসবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। কাতারের রাজধানী দোহায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যখন আমেরিকার সঙ্গে ইরানের
পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, তখন আবদুল্লাহিয়ান এই মন্তব্য করলেন। কাস্পিয়ান সাগর তীরবর্তী পাঁচ দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে অংশগ্রহণের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে অবস্থান করছেন। তিনি মঙ্গলবার রাতে এশকাবাদের ইরান দূতাবাসে দোহায় শুরু হওয়া বৈঠক সম্পর্কে ইরানের অবস্থান ব্যক্ত করেন। আবদুল্লাহিয়ান বলেন, আমরা কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে জানিয়ে দিয়েছি, তারা যদি আইএইএতে ইরান বিরোধী প্রস্তাব পাশের তৎপরতা অব্যাহত রাখে তাহলে তেহরান হাত গুটিয়ে বসে থাকবে না। তিনি বলেন, ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে নতুন নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না চুক্তি হয়। সুইডেন ও ফিনল্যান্ডের জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার পথ খুলে গেছে। ন্যাটো জোটে এই দুই দেশের যোগ দেওয়ার বিরুদ্ধে তুরস্ক তার আপত্তি তুলে নেয়ার পর এই সুযোগ সৃষ্টি হল। জোটের নিয়ম অনুযায়ী সব সদস্যের সম্মতি ছাড়া নতুন কোনো দেশ ন্যাটোর সদস্য হতে পারবে না। সুইডেন ও ফিনল্যান্ড যখন ন্যাটোর সদস্য হওয়ার আনুষ্ঠানিক আবেদন করেছিল তখন তুরস্ক তার বিরোধিতা করে, ফলে তাদের সদস্য হওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তুরস্ক তার অবস্থান থেকে সরে এসেছে। তুরস্ক বলে আসছিল সুইডেন ও ফিনল্যান্ড কুর্দি গেরিলাদের আশ্রয় দিচ্ছে, তবে তুরস্কের উদ্বেগকে প্রাধান্য দিয়ে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি চুক্তিতে সই করেছেন। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গো বলেছেন, সন্দেহভাজন কুর্দি যোদ্ধাদের প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ আরও জোরদার করার ব্যাপারে রাজি হয়েছে সুইডেন। সেই সঙ্গে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ তুলে নিতেও সম্মত হয়েছে সুইডেন ও ফিনল্যান্ড। এই নিয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তো বলেন, তিন দেশ একটি যৌথ স্মারকে সই করেছে যার মাধ্যমে একে অপরের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি মোকাবেলায় পূর্ণ সহযোগিতা আরও বাড়ানো হবে। রাশিয়া বলেছে ইউক্রেনের সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদী অস্ত্রধারীরা আত্মসমর্পণ করার আগ পর্যন্ত দেশটিতে গত কয়েক মাস ধরে চলা সামরিক অভিযান অব্যাহত থাকবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ইউক্রেন আজ সূর্যাস্তের আগেই সংঘাত বন্ধ করতে পারে যদি কিয়েভ তার উগ্র জাতীয়তাবাদীদেরকে অস্ত্র সমর্পণ করতে বলে এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়। পেসকভ আরও বলেন, ইউক্রেন সরকার রাশিয়ার দাবিগুলো মেনে নিলে সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের কল্পনা ও অনুমান। আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমনটি বলেছেন, ইউক্রেনে আমাদের সামরিক অভিযান পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন, ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার কোনো সময়সীমা মস্কো নির্ধারণ করেছে কিনা। উত্তরে পেসকভ না সূচক জবাব দেন। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে রাশিয়ার সামরিক বাহিনী ততই কিয়েভের বিরুদ্ধে অভিযান জোরদার করবে, ফলে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংকটকে শুধুমাত্র দীর্ঘায়িত করবে, অন্য কিছু নয়। গতকাল এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এই ঝানুক কূটনীতিবিদ পশ্চিমা দেশগুলোকে এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থান সম্পূর্ণভাবে নেতিবাচক এবং তাদের এই অবস্থান ইউক্রেনের জন্য হিতে বিপরীত হয়েছে, ক্ষতি ডেকে এনেছে। সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে তত বেশি নাজিবাদীরা সেখানে কর্তৃত্ব করবে। ইউক্রেনের ক্রেমেনচুক শহরের শপিং মলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সম্পর্কে ল্যাভরভ বলেন, ওই শপিং মল খালি ছিল এবং আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর পাঠানো অস্ত্র সেখানে জমা করা হচ্ছিল। এসব অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণের কারণে শপিং মলে আগুন ধরে যায়। শপিং মলে যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে প্রায় 1000 মানুষ ছিল বলে কিয়েভ যে দাবি করেছে সে সম্পর্কে ল্যাভরভ বলেন, ভিডিও থেকে যে চিত্র পাওয়া যায় তাতে কিয়েভের দাবি সত্য বলে প্রমাণ হয় না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় একজন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুল ছাত্রের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় একজন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুল ছাত্রের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত স্কুল ছাত্র এখনো পলাতক। উল্লেখ্য, গত শনিবার সাভার উপজেলার আশুলিয়ায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর এক ছাত্র। গত সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাষক উৎপল কুমার স্কুল ও কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। দায়িত্বের অংশ হিসেবে উচ্ছৃঙ্খল ছাত্রদেরকে তার শাসন করতে হতো, তাদের অন্যায় অপকর্মের জন্য বিচারের মুখোমুখি করতে হতো। সংশ্লিষ্ট ছাত্রটির বিরুদ্ধে শিক্ষক উৎপল কুমারের শৃঙ্খলাজনিত পদক্ষেপ নেবার কারণেই সে বিক্ষুব্ধ ছিল। এদিকে হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল 9:30 দিকে কলেজের সামনে সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কালোবাজ ধারণ কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন থেকে শিক্ষক শিক্ষার্থীরা 6টি দাবির কথা জানিয়েছেন। সেগুলো হলো, মামলার প্রধান আসামি স্কুল ছাত্রকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার, প্রধান আসামি স্কুল ছাত্রের পরিবারের পলাতক সদস্যদের আইনের আওতায় আনা, নিহত শিক্ষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্থানীয় ও বাইরের শিক্ষার্থী হিসাবে ভেদাভেদ দূর করতে আইন প্রণয়ন এবং কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া। এদিকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের উপরে আক্রমণ বন্ধ করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ বুধবার এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, পদ্মা সেতু উদ্বোধন উৎসবের ডামাডোলে ঢাকা পড়ে গেছে অন্তত 2টি ঘটনা। নড়াইলে এক কলেজ অধ্যক্ষের গলায় পড়ানো হয়েছে জুতোর মালা, আর সাভারে একজন প্রভাষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই এক ছাত্রের বিরুদ্ধে। এই 2টি ঘটনা শিক্ষাঙ্গনের জন্য অশনি সংকেত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে নির্যাতনের ঘটনা সরকার ও প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন বলে মন্তব্য করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। আজ বিকালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। যৌথ বিবৃতিতে তারা বলেন, নড়াইলে শিক্ষককে জুতার মালা পরানোর সময় স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের কারণে স্বার্থ হাসিল করতে না পারা স্থানীয় সরকার দলীয় ব্যক্তিরাই এই পুরো ঘটনার সুযোগ নিয়ে মানুষকে খেপিয়ে তুলেছিল। অন্যদিকে প্রশাসন ও পুলিশ ঘটনার সামাল দিতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার কারণ স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সঙ্গে কোনো বিশ্বাসযোগ্যতার সম্পর্ক না থাকা। এটা পরিষ্কারভাবেই বলা যায়, এই ঘটনার উস্কানি যেসব স্থানীয় নেতা দিয়েছেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তার বাস্তবায়ন হয়েছে, তারা সবাই এই ঘটনার জন্য দায়ী। ভারতে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কানহাইয়ালাল তেলিকে হত্যার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কানাইহালাল তেলিকে হত্যার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজস্থানের উদয়পুরে গতকাল মঙ্গলবার দুপুর 2:30 দিকে তাকে দুজন মুসলিম যুবক ধারালো অস্ত্রে রাখাতে হত্যা করে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্প্রতি বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে দেশ জুড়ে মুসলিমরা প্রতিবাদে সোচ্চার হয়েছে। একই সঙ্গে ওই ইস্যুতে বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিজেপি তাকে দল থেকে সাসপেন্ড করেছে, কিন্তু মুসলিমদের দাবি এটা কোনো শাস্তিই নয়, তাকে আইনি তৎপরতার মধ্য দিয়ে গ্রেপ্তার করতে হবে। এদিকে মূলধারার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি মুসলিমদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন কানাইহালাল তেলি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তি দাবি করেছেন। আজ বুধবার ওই ইস্যুতে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেন, বলছিলেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, আইন কারো হাতে তুলে নেওয়ার অধিকার নেই, দেশের সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়া উচিত। অবশ্যই আমাদের দাবি হল নূপুর শর্মাকে ভারতীয় আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা উচিত। দোষী সাব্যস্ত হলে আদালত তাকে সাজা দিক এবং নূপুর শর্মাকে গ্রেপ্তার করা জরুরি, কারণ তাকে যে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেনশন কোনো শাস্তি নয়, আইনি তৎপরতা প্রয়োজন। আসাদুদ্দিন ওয়াইসি আরও বলেন, ধর্মান্ধতা শুধু দেশের একটি সমাজে নয়, সব সমাজে বাড়ছে এবং যেভাবে হত্যা করা হয়েছিল রাকবর খান, পেহলু খান, আকলাককে হত্যা করা হয়েছিল, বাঙালি এক মুসলিম শ্রমিককে হত্যা করে ভিডিও করা হয়েছিল, তাকে পুড়িয়ে মারা হয়েছিল, এসবও সন্ত্রাসী ঘটনা বলে মন্তব্য করেন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ব্রিক্সে যোগদানের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে আবেদন জানিয়েছে তাকে স্বাগত জানিয়েছে চীন এবং রাশিয়া। ব্রিক্সভুক্ত দেশগুলো আশা করছে ইরানের মতো গুরুত্বপূর্ণ দেশকে অন্তর্ভুক্ত করে এই জোট ভবিষ্যতে প্রভাবশালী অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ইয়েমেনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবীয় বিপর্যয় চলছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজান হোসেনের কণ্ঠে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ইয়েমেনে খাদ্য সাহায্য নাটকীয় মাত্রায় কমিয়ে দেওয়ায় দেশটির 1,90,00,000 বেশি মানুষ এখন অনাহারে রয়েছে। জাতিসংঘের মানবীয় ত্রাণ ও সাহায্য সংস্থাগুলো অর্থ বা বাজেটের অভাবে বেশ কিছুকাল আগ থেকেই ইয়েমেনে ত্রাণ ও খাদ্য সাহায্য পাঠানো কমিয়ে দিতে শুরু করে। গত ডিসেম্বর মাসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছিল তহবিলের অভাবে এই সংস্থা ইয়েমেনের 80,00,000 দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার মাত্রা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। সংস্থাটি ইয়েমেনের জন্য গত মাসেও আরও এক দফা খাদ্য সহায়তার মাত্রা কমিয়ে আনার কথা ঘোষণা করে। জাতিসংঘের মানবীয় তৎপরতা বিষয়ক সমন্বয় সংস্থা জানিয়েছে ইয়েমেনে ত্রাণ সাহায্যের বাজেট বা তহবিল কমিয়ে দেওয়ার কারণে দেশটির 1,60,000 ইয়েমেনি চরম খাদ্য সংকট বা দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানায় যে সংস্থাটি ইয়েমেনে খাদ্য ত্রাণ আরও ব্যাপক মাত্রায় কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। অর্থ সাহায্যের অভাবে ও বিশ্বের অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবের কারণে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ইয়েমেনে অপুষ্টির মারাত্মক শিকার 50,000-এর বেশি শিশুর চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দিতে পারে আসন্ন জুলাই মাস থেকে, এবং জাতিসংঘ ইয়েমেনের মা ও শিশু বিষয়ক স্বাস্থ্য সেবা কর্মসূচি বন্ধ করে দেবে, যে সেবার আওতাধীন ছিল 25,00,000 ইয়েমেনি শিশু ও 1,00,000 মা। জাতিসংঘই বলছে ইয়েমেনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবীয় বিপর্যয় চলছে, আর দরিদ্র ইয়েমেনের এ বিপর্যয়ের কারণ হল পশ্চিমা অস্ত্র ও রসদ সহ নানা ধরনের সহায়তাপুষ্ট সৌদি জোটের 7 বছরের নৃশংস আগ্রাসন ও নির্বিচার ধ্বংসযজ্ঞ এবং জল, স্থল ও আকাশ অবরোধ। ইয়েমেনের জনগণ ও সেখানকার সংগ্রামী দলগুলো সৌদি সরকারের সেবাদাস হতে রাজি হয়নি বলে তাদের ওপর এত সব সংকট চাপিয়ে দিয়েছে পাশ্চাত্যের মদতপুষ্ট সৌদি জোট।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন বলে আবারও গুরুত্ব আরোপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি।
দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন বলে আবারও গুরুত্ব আরোপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি জানান, ঈদ উল আজহার পর রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক সংলাপ শুরু করা হবে। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সাথে ইভিএম সংক্রান্ত সংলাপে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। এর আগে ইভিএম ব্যবহার প্রসঙ্গে দুটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক সংলাপের শেষ ধাপে গতকাল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সহ 10টি দল অংশ নেয়। আমন্ত্রিত হয়ে অংশ নেয়নি সিপিবি, বাসদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রেডিও তেহরানকে বলেন,
আমরা যেটা বলেছি সেটা হলো যে ইভিএম এর ভোট নেওয়ার বিষয়ে আমাদের এদেশের মানুষ এখনো কোনোভাবে এখনো তারা প্রস্তুত না, এবং ইভিএম নিয়ে মানুষের প্রবল সন্দেহ অবিশ্বাস আছে, এবং মানুষের একটা বড় অংশের ধারণা এটা ডিজিটাল কারচুপরি একটা ব্যবস্থা, একটা এটা হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক দিক থেকে ধারণার দিক থেকে। এটা দুই নম্বর হচ্ছে যে আমাদের এখানে প্রথমত নির্বাচন কমিশনেরও ন্যূনতম কোনো সক্ষমতা এখন পর্যন্ত নাই, আর এই মানে ইভিএম এ দেশের 10 কোটির উপরে ভোটারদেরকে ইভিএম এ ভোট নেবার ক্ষেত্রে। আর তারপরে হচ্ছে যে ইভিএম এ এখানে টেম্পারিং করার ব্যবস্থা আছে থেকে শুরু করে ইভিএম এ যারা ইভিএম পরিচালনা করে আমাদেরকে যেটাই তারা দেখানোর চেষ্টা করুক না কেন, শেষ বিচারে নির্বাচন কমিশন যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করবে, সুতরাং তাদের এখানে কারচুপি করবার, ফলাফল উল্টে দেওয়ার আশঙ্কা আছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনেও মানুষের এই সন্দেহটা এটা কিন্তু প্রবল হয়েছে। আর আমাদের এখানে কোনো নির্বাচনের কোনো ফলাফল নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, প্রশ্নবিদ্ধ হয়, এটাকে যে রিকাউন্টিং করার কোনো সুযোগ ইভিএম ব্যবস্থায়, পুনরায় ভোট গণনার কোনো সুযোগ এখানে নেই। আর যেখানে পুরো নির্বাচনী ব্যবস্থায় বিতর্কিত, এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নাই, এবং সেখানে ইভিএম যাওয়াটা মানে হচ্ছে যে আপনি আগে থেকেই বাস্তবে মানে মানে নির্বাচন ব্যবস্থার শেষ বিশ্বাসযোগ্যতাকেও এটা আপনি ধ্বংস করবেন।
আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেব, কোন পদ্ধতিতে নির্বাচন করব সেটা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে, তবে ইভিএম নিয়ে এযাবৎ বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে। নির্বাচন কমিশনের সাথে সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি এখন না বললেও শেষ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে হযরত ইমাম জাওয়াদ আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম জাওয়াদ আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সবচেয়ে কম বয়স্ক ইমাম হযরত জাওয়াদ আলাইহিস সালামের শাহাদাত শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি কাজী আব্দুর রশিদ।
জিলকদ মাসের শেষ দিন, ইসলামের ইতিহাসের সবচেয়ে কম বয়স্ক মুসলিম ইমাম হযরত জাওয়াদ আত-তাকি আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী। 220 হিজরির এই দিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন। বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম মুহাম্মদ বিন আলী আল জাওয়াদের জন্ম হয়েছিল 195 হিজরিতে তথা 811 খ্রিস্টাব্দের 12 এপ্রিল পবিত্র মদিনায়। পিতা ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদাতের পর মাত্র 8 বছর বয়সে ইমামতের দায়িত্ব পান ইমাম জাওয়াদ। 17 বছর এই পদে দায়িত্ব পালনের পর মাত্র 25 বছর বয়সে শাহাদাত বরণ করেন তিনি। মজলুম ও দরিদ্রদের প্রতি ব্যাপক দানশীলতা ও দয়ার জন্য তিনি জাওয়াদ উপাধি পেয়েছিলেন। তাকি বা খোদাভীরু ছিল তাঁর আরেকটি উপাধি।
ইমাম রেজা আল ইসলামের বোন হাকিমা বলেন, ইমাম রেজা আল ইসলাম আমাকে ইমাম মোহাম্মদ তাকি আল ইসলামের জন্মের সময় খিজরানের কাছে তথা তার স্ত্রীর কাছে থাকার নির্দেশ দেন। নবজাতক জন্মের তৃতীয় দিবসে আকাশের দিকে ও অতঃপর ডানে বায়ে দেখলেন এবং স্পষ্ট করে কালেময় শাহাদাতাইন বললেন, যার অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। আমি এই বিস্ময়কর ঘটনা দেখেই সঙ্গে সঙ্গে ভাইয়ের কাছে এ ঘটনা বর্ণনা করলাম। ইমাম রেজা বললেন, যা দেখেছ তার চেয়ে আরও বেশি বিস্ময়কর ঘটনা ভবিষ্যতে তার থেকে দেখতে পাবে।
মহানবীর আহলে বাইতের অন্য ইমামগণের মতো ইমাম জাওয়াদ আলাইহিস সালামও ছিলেন উচ্চতর নৈতিক গুণ, জ্ঞান ও পরিপূর্ণতার অধিকারী এবং ইসলামের মূল শিক্ষা ও সংস্কৃতির পুনরুজ্জীবন ও বিকাশ ছিল তাঁরও মূল লক্ষ্য। সে যুগের সব ফেরকার মনীষী তাঁর প্রশংসা করেছেন, যেমন প্রখ্যাত সুন্নি চিন্তাবিদ কামালউদ্দিন শাফেঈ ইমাম জাওয়াদ আলাইহিসালাম সম্পর্কে বলেছেন, ইমাম জাওয়াদ আলাইহিসালাম ছিলেন অত্যন্ত উঁচু মর্যাদা ও গুণের অধিকারী। মানুষের মুখে মুখে ফিরত তাঁর প্রশংসা। তাঁর উদারতা, প্রশস্ত দৃষ্টি ও সুমিষ্ট কথা সবাইকে আকৃষ্ট করত। যেই তাঁর কাছে আসত নিজের অজান্তেই এই মহামানবের অনুরাগী হয়ে পড়ত এবং তাঁর কাছ থেকে জ্ঞান অর্জন করত। মালিকি মাজহাবের ফকি ইবনে সাব্বাগ ইমাম জাওয়াদ সম্পর্কে লিখেছেন, সবার চেয়ে কম বয়স অথচ তার মান মর্যাদা ছিল সবার উপরে। স্বল্প ভাষী হয়েও তিনি শত্রুর বক্তব্যকে অকাট্য যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় ও সুমিষ্ট ভাষায় খণ্ডন করে নিজ বক্তব্য প্রতিষ্ঠা করেছেন। সে সময়কার সব তর্কবাগিশ, আলংকারিক ও ভাষাবিদকে তিনি হার মানিয়েছেন।
আব্বাসীয় শাসক মামুন ও মুতাসিম ছিল ইমাম জাওয়াদ আল ইসলামের যুগের দুই বাদশাহ। ইমাম পবিত্র মদিনা ছাড়াও হজের সময় মক্কায় গমন উপলক্ষে সেখানে ইসলামের ব্যাখ্যা তুলে ধরতেন এবং বক্তব্যের পাশাপাশি নিজ আচার আচরণের মাধ্যমে দিক নির্দেশনা দিতেন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে। শাসকদের জুলুমের বিরুদ্ধেও থাকতেন সোচ্চার। এইসব শাসক বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আদর্শ ও সুন্নতকে ত্যাগ করেছিল। ইমাম জাওয়াদ আল ইসলাম শাসক গোষ্ঠী ও তাদের প্রতিপালিত দোসরদের চিন্তাগত হামলা মোকাবেলা করে আহলে বাইতের আদর্শকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। ইমাম জাওয়াদ মাত্র 8 বছর বয়সে ইমামতির দায়িত্ব গ্রহণ করায় অনেকেই এ বিষয়ে সন্দেহ করতেন, অথচ আল্লাহ মানুষকে কম বয়সে পরিপূর্ণ বিবেক বুদ্ধির পর্যায়ে পৌঁছাতে পারেন। কোরআনে শিশুকালে হজরত ইয়াহিয়ার নবুয়াত প্রাপ্তি ও মায়ের কোলে নবজাতক ঈসার কথা বলার ঘটনা এসেছে।
ইমাম জাওয়াদ আলাইহিসালাম শৈশব কৈশোরী ছিলেন জ্ঞানে গুণে, ধৈর্য ও সহনশীলতায়, ইবাদত বন্দেগীতে, সচেতনতায়, কথাবার্তায় শীর্ষস্থানীয় মহামানব। একবার হজের সময় বাগদাদ ও অন্যান্য শহরের 80 জন বিখ্যাত ফকি মদিনায় শিশু ইমাম জাওয়াদ আলাইহিসালামের কাছে আসেন। তারা ইমামকে বহু বিষয়ে জিজ্ঞেস করে অত্যন্ত যুক্তিযুক্ত ও সন্তোষজনক জবাব পেলেন, ফলে জাওয়াদ আলাইহিসালামের ইমামতিত্বের ব্যাপারে তাঁদের সন্দেহ দূর হয়ে যায়। ইমাম বড় বড় পণ্ডিতদের সাথে জ্ঞানগত বিতর্কে অংশ নিয়ে তাদের হারিয়ে দিতেন। একদিন আব্বাসীয় বাদশাহ মামুন ইমাম জাওয়াদের জ্ঞানের গভীরতা পরীক্ষা করতে একটি মজলিসের আয়োজন করে। জ্ঞানী গুণীজনদের ওই মজলিসে নাম করা এক পণ্ডিত ইমামকে প্রশ্ন করেন, যে ব্যক্তি হজ পালনের জন্য এহরাম বেঁধেছে সে যদি কোনো প্রাণী স্বীকার করে তাহলে এর কি কাফফারা হবে? ইমাম জাওয়াদ আলাইহিসালাম এই প্রশ্নটির উত্তর সংশ্লিষ্ট 22টি অবস্থায় কি হবে তা সুদীর্ঘ বর্ণনার মাধ্যমে জানিয়ে দেন। উত্তর পেয়ে সবাই হতবাক হয়ে যান এবং ইমামের অলৌকিক জ্ঞানের প্রশংসা করেন।
ইমাম জাওয়াদ আল ইসলামের শতাধিক ছাত্র তারই জীবনাদর্শ ও শিক্ষার আলোকে সুশিক্ষিত ও সমৃদ্ধ হয়েছেন। তারা সমকালে ছিলেন শ্রেষ্ঠ জ্ঞানী। ফিক্কাহ সহ জ্ঞানের বিভিন্ন শাখায় তাঁরা ব্যাপক অবদান রেখেছেন। ইমাম জাওয়াদ দুনিয়াকে পূর্ণ অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করলেও কখনোই দুনিয়ামুখী ছিলেন না। ইতিহাসে এসেছে তিনি তার অর্জিত সম্পদ বহুবার মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। ইসলামী সভ্যতার পুনরুজ্জীবনে এমন মহান ইমামের আদর্শ অনুসরণ খুবই জরুরি।
ইমাম জাওয়াদ আলাইহিসসালামের জীবনের শেষ দুবছরে আব্বাসীয় শাসক ছিল মুতাসিম। ইমামের গণজাগরণী বক্তব্যে আতঙ্কিত হয়ে মুতাসিম ইমামের প্রাণনাশের ষড়যন্ত্র করে, ফলে মাত্র 25 বছর বয়সে ইমাম জাওয়াদ শাহাদাত বরণ করেন। ইমাম জাওয়াদ বলেছেন, যে কর্মের সময় এখনো আসেনি সেজন্য তাড়াহুড়ো করো না, করলে অনুতপ্ত হবে, আকাশ চুম্বিয়ে আশা আকাঙ্ক্ষা করো না, কেননা তাতে আত্মা পাষণ্ড ও কঠিন হয়। দুর্বল অক্ষমদের প্রতি দয়া করো এবং তাদের প্রতি সহানুভূতির প্রদর্শনের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 29 জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। সাভারে শিক্ষক হত্যা, 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ, দৈনিক প্রথম আলো। ইভিএম এ ভোট হলে ক্ষমতাসীনরা ঘরে বসেই সব ভোট নিয়ে নেবে, বলেছেন টুকু, দৈনিক কালের কণ্ঠ। দর্জির শিরচ্ছেদ ইসলাম বিরোধী, তীব্র নিন্দা জানালো জমিয়তে উলামায়ে হিন্দ, দৈনিক মানবজমিন। ইউক্রেন আত্মসমর্পণ না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে, বলেছে রাশিয়া, দৈনিক যুগান্তর। জুলাইয়ের শেষে 5-12 বছর বয়সীদের করোনার টিকা, দৈনিক ইত্তেফাক। এবং আপত্তি তুলে নিল তুরস্ক, ফিনল্যান্ড সুইডেনের নেটোতে যোগদানের পথ পরিষ্কার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি শিরোনাম হচ্ছে, টোটো চালক চিকিৎসক সবাইকে ডেকে হেনস্থা করেছে সিবিআই, দুর্গাপুর থেকে ফের তোপ মমতার, দৈনিক সংবাদ প্রতিদিন। উদয়পুর হত্যাকাণ্ডে জঙ্গি যোগের সম্ভাবনা, তদন্তে এনআইএ, দৈনিক আজকাল। এবং 60 ঘন্টায় দুই দেশের সফর, নজির গড়ে ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী মোদি, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় হাজি ইউনিস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল 9:30 দিকে কলেজের সামনের সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন তারা। এদিকে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুল ছাত্রের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তাকে গ্রেফতার করা হয়, তবে অভিযুক্ত স্কুল ছাত্র এখনও পলাতক। মানববন্ধন থেকে শিক্ষক শিক্ষার্থীরা 6টি দাবির কথা জানিয়েছেন। সেগুলো হল, মামলার প্রধান আসামি স্কুল ছাত্রকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার, অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার, প্রধান আসামি স্কুল ছাত্রের পরিবারের পলাতক সদস্যদের আইনের আওতায় আনা, নিহত শিক্ষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ইত্যাদি।
দৈনিক যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদী অস্ত্রধারীরা যতদিন আত্মসমর্পণ না করবে ততদিন দেশটিতে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার মস্কো সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, ইউক্রেন আজ সূর্যাস্তের আগেই এই সংঘাত বন্ধ করতে পারে যদি কিয়েভ তার উগ্র জাতীয়তাবাদীদের অস্ত্রসমর্পণ করতে বলে এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়। পেসকভ আরও বলেন, ইউক্রেন সরকার রাশিয়ার দাবিগুলো মেনে নিলে সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের কল্পনা ও অনুমান। আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমনটি বলেছেন, ইউক্রেনে আমাদের সামরিক অভিযান পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
দৈনিক ইত্তেফাক লিখেছে, জুলাই মাসের শেষের দিকে 5-12 বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার সঙ্গে 2022-23 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। করোনা এখন ঊর্ধ্বমুখী, আমরা কিছুটা চিন্তিত তবে শঙ্কিত নয়, আমরা প্রস্তুত আছি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান আছে, হাসপাতালে তেমন রোগী নেই, রোগী এলে চিকিৎসা দেওয়ার পূর্ণ ব্যবস্থা আছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবর, পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগদানে ফিনল্যান্ড ও সুইডেনের প্রচেষ্টার বিরুদ্ধে তুরস্ক যে আপত্তি তুলেছিল তা প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এখন আর বিশ্বের সর্ববৃহৎ এই সামরিক জোটে যোগ দিতে ফিনল্যান্ড ও সুইডেনের পথে আর কোনো বাধা নেই। স্পেনের মাদ্রিদে নেটো শীর্ষ সম্মেলনে জোটের নেতাদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয় তিন দেশ। সেখানে নর্ডিক প্রতিবেশীদের সঙ্গে ঐকমত্যে পৌঁছালে তুরস্কের সঙ্গে ওই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর সুইডেন ও ফিনল্যান্ড নেটোতে যোগদানের চেষ্টা করতে থাকে, কিন্তু এতে বাধা হয়ে দাঁড়িয়েছিল তুরস্ক।
দৈনিক মানব জমিন পত্রিকায় এসেছে, রাজস্থানের উদয়পুরে এক দর্জিকে মাথা কেটে হত্যা করেছে দুজন। বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার পক্ষে পোস্ট দেয় তাকে হত্যা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে হত্যাকারী দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একজনের নাম মোহাম্মদ রিয়াজ আখতার, অন্যজনের নাম মোহাম্মদ গাউস। এরই মধ্যে এই হত্যাকাণ্ডের কঠিন নিন্দা জানিয়েছে ভারতে মুসলিমদের সবথেকে প্রভাবশালী সংগঠন জমিয়ত উলামে হিন্দ। তারা জানিয়েছে, এ ধরনের হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না এবং এটি পুরোপুরি ইসলাম বিরোধী। এ খবর দিয়েছে NDTV। খবরে জানানো হয়, জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাসিমউদ্দিন কাসমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে হত্যাকাণ্ডটিকে নৃশংস বলে আখ্যায়িত করা হয়েছে।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকালের খবর, নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, এরপর রাজস্থানের বাসিন্দা পেশায় দর্জি কানহাইয়া লালকে খুন করা হয়। এই ঘটনায় বুধবারও উদয়পুর সহ রাজস্থানে উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সন্দেহ, এই হত্যাকাণ্ডে যুক্ত থাকতে পারে জঙ্গি সংগঠন। ইতিমধ্যে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। তাদের জিজ্ঞাসাবাদ করে নৃশংস হত্যাকাণ্ডের পেছনে জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে NIA, পাশাপাশি তদন্ত করছে সিটো। উদয়পুরে উত্তেজনা ছড়ানোর পেছনে রয়েছে হত্যাকাণ্ডের ভিডিও ও দুই অভিযুক্ত মোহাম্মদ রিয়াজ আক্তার ও মোহাম্মদ ঘোষের ভিডিও বার্তা। সেখানে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেত্রী নূপুর শর্মাকেও হত্যার হুমকি দেয়। রাজস্থান পুলিশ আগেই জানিয়েছিল, যেভাবে কানহাইয়াকে খুন করা হয়েছে তাতে জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে অশান্তি এড়াতে গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
60 ঘন্টা, দুদেশ ও 15টি বৈঠক, কার্যত চোখের নিমিষেই জার্মানি ও সংযুক্ত আরব আমিরশাহি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানিতে G7 সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে আবুধাবিতে যান মোদী। এত অল্প সময়ে এতগুলি গুরুত্বপূর্ণ কাজ সেরে কার্যত নজির করলেন তিনি। পাশাপাশি তিনি মুখ খুলেন
ইউক্রেন যুদ্ধের আবহে জ্বালানি সংকট নিয়েও। মোদি বলেন, জ্বালানি ব্যবহার করে সুবিধা পাওয়ার অধিকার আছে সকলেরই, সেখানে ধনী দরিদ্রের বিভেদ করা উচিত নয়। আশা করি আপনারা সকলে আমার এই কথার সঙ্গে একমত হবেন। এরপরেই বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। নাম না করেই বুঝিয়ে দেন, রাশিয়া বিরোধী দেশগুলি যতই চাপ দিক না কেন, জাতীয় স্বার্থে কম দামে রুশ তেল কিনবে ভারত। খবরটি দৈনিক সংবাদ প্রতিদিনের। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা পাঠক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা ধারাবাহিকভাবে নিরাময় অযোগ্য বা দুরারোগ্য ব্যাধিতে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আলোচনা করছিলাম। তিনটি পর্ব এরই মধ্যে প্রচার হয়েছে, আজ চতুর্থ পর্বের আলোচনা হবে। আর আলোচনা করবেন আফ্রিকার দেশ লেসোথো প্রবাসী বিশেষজ্ঞ চিকিৎসক, কবি ও উপস্থাপক ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম। তিনি প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্যে বিশেষভাবে তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা গত তিনটি পর্ব থেকে প্যালিয়েটিভ কেয়ার, ক্যান্সার সহ আরও দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় কতটা ফলপ্রসূ তা বুঝতে পেরেছেন। ক্যান্সার সহ বিভিন্ন জটিল ও অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় আছে বাংলাদেশের প্রায় 6 লাখ মানুষ। তাদের ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা, কিভাবে তারা সেবা দিয়ে থাকেন, সে বিষয়ে আলোচনা হবে। আমাদের অতিথি এই চিকিৎসক, লেসোথো ক্যান্সার ক্লিনিকে প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। জনাব ডক্টর মোবাশ্বের হাসান মাসুম, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মোবাশ্বের হাসান মাসুম, আপনি তৃতীয় পর্বের আলোচনার শেষ দিকে ব্যথা নিয়ে আলোচনা করার কথা বলেছিলেন, তো সেদিন হাতে সময় না থাকায় আমরা বিষয়টি নিয়ে কথা বলতে পারিনি। আজকে আলোচনার শুরুতেই জানতে চাইব, ক্যান্সার রোগের ব্যথা উপশমে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা কি?
অনেক ধন্যবাদ উপস্থাপক, এই প্রসঙ্গে তিনি আলোচনার অবতারণা করার জন্য। প্যালিয়েটিভ কেয়ারের কি ভূমিকা ক্যান্সারের চিকিৎসার জন্য? সাধারণত যে সমস্ত ক্যান্সার গুলো বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের বেশি নির্মল হয়, সেই ক্যান্সার গুলো রোগ নির্ণয় হওয়ার পরে রোগীর অন্যতম প্রধান উপসর্গ যদি দেখা যায় যে শরীরে প্রচন্ড ব্যথা হয়। আমি উদাহরণ দিলে বিষয়টি একটু বেশি পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন, একজন বয়স্ক রোগী প্রস্টেট ক্যান্সার ধরা পড়ল। পুরুষ রোগী প্রস্টেট ক্যান্সারের যে ব্যথাগুলো উপলক্ষণ করা যায় তা হচ্ছে, পেটের নিচের দিকে মূত্রছড়ির কাছাকাছি প্রচন্ড ব্যথা হতে পারে। প্রস্তাব যখন মূত্র নালীতে বের হয়ে আসে সেই সময় প্রচন্ড ব্যথা হতে পারে, এবং তাছাড়াও পিঠে প্রচন্ড ব্যথা হবে যদি সেই প্রস্টেট ক্যান্সারের রোগীটির ক্যান্সার প্রস্টেট থেকে ছড়াতে ছড়াতে পিঠের যে মেরুদণ্ড সেখানে সেখানে ছড়িয়ে গেলে প্রচন্ড পিঠে ব্যথা হতে পারে, পায়ের উপরের অংশে ব্যথা হতে পারে, পায়ের নিচের অংশে, এবং কোথায় না, মানে ক্যান্সার যখন ছড়িয়ে যেতে থাকে তখন শরীরের বিভিন্ন অংশে প্রচন্ড ব্যথা সৃষ্টি হতে পারে। রোগীটি যখন প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসার সেবার আওতায় চলে আসে তখন প্যালিয়েটিভ বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ব্যথা মাত্রা নির্ধারণকারী যে স্কেলটি রয়েছে, আমরা বলি মেডিকেল পেইন স্কেল, সেই স্কেলটি দিয়ে প্রথমে ব্যথা নিরূপণ করা হয়, যার মাত্রা হচ্ছে সর্বোচ্চ 10 এবং সর্বনিম্ন 0।
ক্যান্সারে ব্যথার একটা রেশিওর কথা বললেন আপনি, এবং সর্বোচ্চ ব্যথা 10 আর সর্বনিম্ন 0। তার মানে এই ব্যথা নিরূপণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে যদি আরো একটু বিস্তারিতভাবে বলেন।
10 হচ্ছে সবচেয়ে বেশি অতিমাত্রায় দেখা, তারপরে 9, 8, 6, 5, 4, 7 থেকে 10 পর্যন্ত অতিমাত্রায় দেখা, এবং 4 থেকে 6 পর্যন্ত বা 4 থেকে 7 পর্যন্ত হচ্ছে মধ্যম মাত্রায় দেখা, এবং 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে অতি নিম্ন মাত্রায় দেখা। বিভিন্ন মাত্রার ব্যথা নিরূপণ করেন প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি তিনি রোগীটিকে পরীক্ষা করবেন, রোগীর অন্যান্য উপসর্গের সাথে সাথে ব্যথা ও নিরূপণ যে স্কেলটি সে ব্যবহার করে, স্কেলটি কিন্তু কোন দেখা যায় এমন কেউ নয়। রোগীকে পরীক্ষা করার সময় ব্যথার বিষয়টি বুঝতে হয় প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ, খুব সুন্দর করে খুব সুচারুভাবে এই ব্যথার মাত্রা তিনি ধারণ করেন।
ক্যান্সারের ব্যথা উপশমে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোবাশ্বের হাসান মাসুমের আলোচনা শুনছেন আপনারা। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও আলোচনায় ফিরে এলাম। ডাক্তার মাসুম, ব্যথা নিরূপণের মাত্রা ঠিক হলো, এরপর আপনারা কি করে থাকেন?
চিকিৎসা কিন্তু হবে দু রকমের, একই ওষুধ দুই ধরনের ব্যথার কাজ করবে না। দেখা যাচ্ছে কি যে যে রোগীর ব্যথার মাত্রা WHO পেন স্কেল অনুযায়ী 6/10 অর্থাৎ 6, সেই রোগীকে যদি আমরা যে ব্যথার ট্যাবলেট বা ব্যথার ওষুধ দিয়ে আমরা ব্যথাটা নিরূপণ করতে সক্ষম হবো রোগীটির, কিন্তু সেই যে অন্য ব্যক্তি রোগীর কথা বললাম প্রস্তুত ক্যান্সারে যার ব্যথার মাত্রা 8, সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো ব্যথা কমাতে কোনোভাবেই কাজে আসবে না।
ডাক্তার মাসুম, ব্যথার মাত্রা অনুযায়ী আপনারা ওষুধ দিয়ে থাকেন, তো সর্বোচ্চ ব্যথার ক্ষেত্রে কি ধরনের ওষুধ আপনারা রোগীকে দিয়ে থাকেন?
এখন আমাদেরকে চিন্তা করতে হবে সেখানে অপিয়েট অ্যানালজেটিক বলে সেগুলোকে, যেমন মরফিন গ্রুপের যে ওষুধগুলো সেগুলো ক্যান্সারের উচ্চমাত্রার ব্যথায় অত্যন্ত ভালোভাবে কাজ করে, তখন প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক এই ব্যথার মাত্রাকে নিরূপণ করে অতি উচ্চমাত্রার ব্যথার জন্য সেই মরফিন ধরনের যে ওষুধগুলো আছে সেগুলো যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে রোগীর শরীরে প্রয়োজন মতো সেই মরফিন জাতীয় ওষুধগুলো প্রয়োগ করে ব্যথা নিরূপণ করতে সক্ষম হন। এই মরফিন ওষুধের পাশাপাশি আরো কয়েকটি অন্যান্য ব্যথার ওষুধ রয়েছে।
আচ্ছা ডাক্তার মাসুম, এই ব্যথা কি শুধু শরীরে হয় নাকি অন্য কোথাও হতে পারে?
ব্যথা কিন্তু শুধু ক্যান্সার রোগীর শরীরেই নয়, ক্যান্সার যার হয় তার মানে উপস্থাপক বলছিলেন 14 বছর দর্শক আপনারা শুনেছেন যে তৈরি হয় যে আমি আমাদের ক্যান্সার হয়েছে এই চিকিৎসাটি আমি নিচ্ছি, কেমোথেরাপি নিচ্ছি বা রেডিয়েশন নিচ্ছি এবং প্যালিয়েটিভ কেয়ার নিচ্ছি, এটা আমার শরীরে কতটুকু কার্যকরী হবে, সেই বিষয়টি চিন্তা করতে করতে রোগী ভাবতে থাকে আমি হয়তো মৃত্যুবরণ করব, এই চিকিৎসাগুলো হয়তো আমার কাজে আসবে কি আসবে না আমার তো কোনো ধারণা পাচ্ছি না। এই জন্য কমিউনিকেশন, এটি নিয়ে আমরা আরেকটি পর্বে কথা বলবো, রোগীর সাথে ক্যান্সারের চিকিৎসক দল অর্থাৎ ডক্টর, নার্স, সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, নিউট্রিশনিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্ট একটা দল তৈরি করতে হয়। এর আগের পর্বে প্রথম পর্বে বলেছিলাম এটাকে টিম অ্যাপ্রোচ অর্থাৎ ক্যান্সারের প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসা একটি দলগত প্রচেষ্টা যেখানে অনেক মানুষের সম্মিলিত অবদান রেখে সেই ক্যান্সার রোগীর চিকিৎসা করতে হয়, তাহলে চিকিৎসকদের যে চেষ্টা বা চিকিৎসক দলের যে চেষ্টা সেটি ফলপ্রসূ হয় পুরো মাত্রায়। কিন্তু যদি কেউ মনে করেন যে না আমি শুধু ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তার যখন এককভাবে চিকিৎসা দিলেন সেটি কিন্তু ফলপ্রসূ হয় না।
আচ্ছা, শুধুমাত্র ক্যান্সার চিকিৎসকের চিকিৎসাতে রোগীর রোগ নিরাময় খুব একটা ফলপ্রসূ হয় না বলে আপনি আপনার বক্তব্যে জানালেন, তাহলে করণীয় কি?
মনোরোগ বিশেষজ্ঞ এবং কাউন্সিলর যারা থাকেন, যারা মনোচিকিৎসায় মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তা করেন, সেই যে যারা কাউন্সিলিং দেন বা মানসিক বিষয়ের যত্ন নেন, তাদের একটি বড় অবদান রয়েছে এই ক্যান্সার রোগীদের ব্যথা নিরূপণে। তো একই সাথে একই সেশনে পরপর প্রথমে চিকিৎসক রোগীটির ব্যথা এবং অন্যান্য উপশম সুচারুভাবে নির্ধারণ করেন, তারপরে ব্যথার যে বিষয়টি আসে সেটি চিকিৎসা করেন ঔষধ দিয়ে, এবং রোগীর যে মানসিক যে অবসাদ, মানসিক যে অবস্থা নিজের দিকে যাচ্ছে সেই অবসাদ থেকে রোগীকে বের করে আনার জন্য, সেই ব্যথা থেকে মনের ব্যথা থেকে বের করার জন্য কাউন্সিলিং এ সাহায্য অত্যন্ত প্রয়োজন। কাউন্সিলর অবশ্যই একটি প্যালিয়েটিভ কেয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য বা সদস্যা।
ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম ক্যান্সারে ব্যথা উপশমে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা ও চিকিৎসা নিয়ে খুব সুন্দর করে আমাদের শ্রোতাদের বুঝিয়ে বললেন। তো প্যালিয়েটিভ কেয়ার নিয়ে চতুর্থ পর্বে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতাবন্ধুরা, যারা ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যথায় কাতরাচ্ছেন, তারা যদি এই অনুষ্ঠানটি শুনে থাকেন নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। তো আমাদের হাতে আজ আর সময় নেই, এ বিষয়ে আগামী আসরেও আমাদের এই বিশেষজ্ঞ চিকিৎসক কথা বলবেন, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, ইউক্রেনের ক্রেমেনচুক শহরের শপিং মলে রুশ সেনারা হামলা করেনি এবং তারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। তিনি বলেন, পশ্চিমা দেশের সরবরাহ করা অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণের কারণে শপিং মলে আগুন ধরে গেছে এবং এসব অস্ত্র ও গোলাবারুদ ওই শপিং মলের কাছে একটি ফ্যাক্টরিতে রাখা ছিল। এইসব অস্ত্র ও গোলাবারুদ দনবাসের বেসামরিক জনগণের উপর ব্যবহার করার জন্য জমা করা হয়েছিল। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল তুলুয়া শহরের একটি কারাগারে দাঙ্গা ও আগুন লেগে কমপক্ষে 49 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। কলম্বিয়ার জাতীয় কারা সংস্থার প্রধান জেনারেল তিতু কাস্তেলেনাস বলেন, পালানোর প্রচেষ্টা চালাতে কারাবন্দীরা নিজেদের ম্যাট্রেসে আগুন ধরিয়ে দিয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে তদন্ত চলছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি ব্যাংকে পুলিশের সঙ্গে গোলাগুলিতে 2 অস্ত্রধারী নিহত ও 6 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আমেরিকার পশ্চিমাঞ্চল ওয়াশিংটন শহরের সীমান্তবর্তী ভ্যাঙ্কুভার আইল্যান্ডের সান্নিধ্যে অবস্থিত মন্ট্রিল ব্যাংকে এই হামলা হয়। তুর্কমেনিস্তানে কাশ্মীর সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। সমস্ত আপত্তি তুলে নিয়েছে তুরস্ক। সুইডেন ও ফিনল্যান্ডের সামনে ন্যাটো জোটে যোগদানের পথ খুলে গেছে। বাংলাদেশের আশুলিয়ায় একজন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুল ছাত্রের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ এবং ইসলাম বিদ্বেষ নূপুর শর্মার সমর্থক কানাইয়ালাল তেলেকে হত্যার ঘটনায় ভারতের রাজস্থানে ক্ষোভের সৃষ্টি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.